নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের প্রারম্ভে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধু, নিয়মিত শুনছেন যাত্রা পুস্তকের আলোচনা। ইসরায়েল জাতিকে ঈশ্বর আশ্চর্যভাবে মিশরের বন্দী দশা থেকে মুক্ত করলেন, কিন্তু হায় মানুষ, ভুলে গেল তার দয়া। সমস্যা সামনে এলে করল তারা বচসা, কিন্তু ঈশ্বর তাঁর সৃষ্ট মানুষকে ভালোবাসেন। শত অবদ্ধতা সত্ত্বেও তিনি ক্ষমা করলেন, প্রয়োজনীয় সব কিছু দান করলেন ও দুগ্ধ মধু প্রবাহী দেশ তাদের প্রদান করলেন। আজও ঈশ্বর আপনাকে তার আলোয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। বন্ধু, সেই ডাকে কি আপনি সাড়া দেবেন? শুনুন তাহলে জীবনবাণী।
পৃথিবী অনেক চাওয়ার মাঝে সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল পাওয়া। এই পৃথিবী অনেক চাওয়ার মাঝে সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল পাওয়া। সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল পাওয়া।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি এবং আপনার পরিবার সকলেই ভালো আছেন। আমরা আজকের অনুষ্ঠানে শুনব, ইসরায়েল সিনয় পর্বত থেকে আবার যাত্রা শুরু করল, সমাগম তাম্ব পুনঃস্থাপন, পুনরায় দশাজ্ঞা প্রাপ্তি এবং নতুন দর্শন ইত্যাদি বিষয়। সিনয় পর্বত থেকে এগিয়ে যাবার নির্দেশ নিয়ে মোশি যখন নেমে এলেন, তখন তার হাতে দশাজ্ঞার নূতন প্রস্তর ফলক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, নিশ্চয় করে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা আপনি এই অনুষ্ঠান শেষেই জানতে পারবেন। আজকের জীবনবাণী অনুষ্ঠানে এখন আমি আপনাদের কাছে যাত্রা পুস্তক 34 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। 34 অধ্যায় প্রথম 4 পদ আসুন আমরা একসাথে পাঠ করি। 138 পৃষ্ঠায় লেখা আছে, ঈশ্বরীয় নিয়মের পুনঃস্থাপন। পরে সদাপ্রভু মোশেকে কইলেন, তুমি পূর্বের ন্যায় 2 প্রস্তর ফলক খুদো। প্রথম যে 2 ফলক তুমি ভাঙিয়া ফেলিয়াছ, তাহাতে যাহা যাহা লিখিত ছিল সেই সকল কথা আমি এই 2 ফলকে লিখিব। আর তুমি প্রাতঃকালে প্রস্তুত হও, প্রাতঃকালে সিনয় পর্বতে উঠিয়া আসিও ও তথায় পর্বত শৃঙ্গে আমার নিকটে উপস্থিত হইও, কিন্তু তোমার সহিত কোনো মনুষ্য উপরে না আইসুক, এবং এই পর্বতে কোথাও কোনো মনুষ্য দৃষ্ট না হোক, আর গোমেশাদি পালও এই পর্বতের সম্মুখে না চড়ুক। পরে মোশি প্রথম প্রস্তরের ন্যায় 2 প্রস্তর ফলক খুদিলেন, এবং সদাপ্রভুর আজ্ঞানুসারে প্রাতঃকালে উঠিয়া সিনয় পর্বতের উপরে গেলেন ও সেই 2 প্রস্তর ফলক হস্তে করিয়া লইলেন। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি তার বাক্যের জন্য। আসুন আলোচনায় যাওয়ার পূর্বে ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আরেকটি বার। এই সুন্দর সময়ে সুযোগ দিয়েছ, তুমি আমাদের প্রতিটি দিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে চালিয়ে এনেছ, সারাদিন আমাদের সঙ্গে থাকো, সকল কাজে আশীর্বাদ করো, তোমার উপস্থিতি দ্বারা ঘিরে রাখো। আমাদের আজকের এই দিনটি যেন সুন্দর হয় প্রভু, আমরা যেন পবিত্রভাবে কাটাতে পারি, প্রত্যেকটি কাজে উন্নতি ও আশীর্বাদ তুমি দান করো। আমাদের জীবনে যে তোমাতে যা সুন্দর ইচ্ছা আছে তা তুমি পূর্ণ করো, যেন তোমার গৌরবের জন্য আমরা তা করতে পারি। আমাদের প্রত্যেক আত্মীয় প্রিয়জন বন্ধু বান্ধব প্রতিবেশীকে আশীর্বাদ করো, আমাদের দেশকে আশীর্বাদ করো, তোমার নিরাপত্তা দ্বারা ঘিরে রাখো, দেশ নেতাদেরকে আশীর্বাদ করো। প্রার্থনা করি আমাদের দেশে যারা আজকের বিশেষ করে এইডস রোগে ভুক্ত, এবং শুধু আজকের আমাদের দেশ না সারা পৃথিবীতে, সেই রোগীদেরকে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি যে কোনো রোগের সমাধানকারী ঈশ্বর, আমরা যেন ভুলে না যাই। তোমার কাছে সকল সমস্যার সমাধান হয়, তাই তোমার হাতে তাদেরকে সমর্পণ করি প্রভু। তোমার হস্ত বিস্তার করো, তোমার করুণা তুমি দান করো তাদের উপরে, যেন তারা সুস্থ হয়ে তোমার গৌরব করতে পারে। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমাকে দিয়ে প্রার্থনা তোমার যীশু নামে চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে যাত্রা পুস্তক 34 অধ্যায় থেকে আলোচনা করছি। আমরা দেখলাম যে ইসরায়েল জাতি গোবৎস নিয়ে উৎসব করছে, দেখে মোশি এত ক্রোধান্বিত হয়েছিলেন যে তাঁর হাতে ঈশ্বর দত্ত যে 10 আজ্ঞার 2 প্রস্তর ফলক ছিল সেই 2টি আছাড় মেরে ভেঙে ফেললেন। পরে তাঁর ক্রোধের উপশম হলে পর মোশি পুনরায় পর্বত উঠে গিয়ে সদাপ্রভুর চরণে কাতর বিনতি রাখলেন, ক্ষমা প্রার্থনা করলেন, ইসরায়েল জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য অনুরোধ জানালেন, সদাপ্রভু যেন তাদের পরিত্যাগ না করেন কিন্তু তাদের সঙ্গে ওই যাত্রাপথে থাকেন। 5-9 পদে লেখা আছে এখানে, তখন সদাপ্রভু মেঘে নামিয়া সেই স্থানে তাহার সহিত দণ্ডায়মান হইয়া সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন, ফলত সদাপ্রভু তাঁহার সম্মুখ দিয়া গমন করত, এই ঘোষণা করিলেন সদাপ্রভু। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অপরাধের অধর্মের ও পাপের ক্ষমাকারী, তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন, পুত্র পৌত্রদের উপরে তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধে প্রতিফল বর্তান। আমরা দেখি 8-9 পদে লেখা আছে, তখন মোশি তরা করিলেন, ভূমিতে নতমস্তক হইয়া প্রণিপাত করিলেন আর কহিলেন, হে প্রভু, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে বিনয় করি প্রভু, আমাদের মধ্যবর্তী হইয়া গমন করুন, কারণ ইহারা শক্ত গ্রীব জাতি, আপনি আমাদের অপরাধ ও পাপ মোচন করিয়া আমাদিগকে আপন অধিকারার্থে গ্রহণ করুন। আমরা দেখি সদাপ্রভু যখনই মোশির সাথে সম্মুখাসম্মুখী কথা বলতেন, মোশি তাঁর রব শুনতেন কিন্তু মুখ দর্শন করতে পেতেন না। ঈশ্বর বলেছেন যদি তার মুখ দেখে সে বাঁচবে না। সদাপ্রভু মসির কাছে তার নাম ঘোষণা করলেন। ইসরায়েলকে সন্ত্রস্ত করার জন্য আমরা হয়তো ভাবছি ঈশ্বরের আবার নাম কি, ও নাম কে দিল, কে রাখল। ঈশ্বরের নাম ঈশ্বরই রেখেছেন, কেননা তিনি আদি, তিনি অন্ত, তিনি একমাত্র সদাপ্রভু। তাঁর শতগুণ শতনাম, তবে সকল নামের অর্থ একই। মসি শুনলেন মেঘের আড়াল থেকে এই শব্দ শোনা গেল, সদাপ্রভু সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক। অপরাধের এক, দুই হল অধর্মের, এবং তিন পাপের ক্ষমাকারী। এই পর্যন্ত কথা শুনে আনন্দে অন্তর মেতে ওঠে, কিন্তু এর পরের কথাগুলো শুনলে অন্তরাত্মা ভয় শুকিয়ে যায়। এই বাণী শোনা গেল, তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন, পুত্র পৌত্রদের উপরে তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। এ কথা ঠিক যে ঈশ্বর স্নেহশীল কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তা বলে তিনি চোখ বন্ধ করে থাকেন না। তিনি একথা বলেন না, যাজ্ঞে যা হয়েছে হয়ে গেছে, যে পাপ করে ফেলেছি জ্ঞাতসারে বা অজ্ঞাতে তার শাস্তি অবশ্যই পেতে হবে। পাপের গুরুত্ব হিসাবে শাস্তি আমার বংশধরদের উপরে বলবৎ থাকতে পারে। বাইবেল বলছে পুত্র পৌত্রদের উপরে তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। পাপ আমাদের দেহে দৈহিক মৃত্যুর জীবাণু বপন করতে পারে, নানা পথ দিয়ে মৃত্যু আসতে পারে, তার মধ্যে রোগ পীড়া একটা পথ। আমরা জানি যে হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে ভালো ডাক্তার প্রচুর প্রশ্ন করেন, বিশেষত যে রোগের চিকিৎসা তিনি করবেন সেই রোগ কোন পথে এসেছে নির্ধারণ করার জন্য বহু প্রশ্ন করেন। তার প্রশ্নের মধ্যে থাকে পিতার গোষ্ঠীতে বা মাতার গোষ্ঠীতে কারো কোনোদিন ওই রোগ ছিল, প্রায় চার পুরুষ পর্যন্ত প্রশ্ন করেন। প্রভুর এক ভক্তের এক বইয়ে পড়ছিলাম যে তিনি যখন সাইকোলজি পড়ছিলেন সময় সময় হাসপাতাল পরিদর্শন করতেন, ডাক্তারদের নানা প্রশ্ন করতেন এবং ডাক্তারবাবুরা বলতেন হয়তো ওই রোগীর পূর্বপুরুষদের পাপের ফল। ৩৪ অধ্যায় ৮ এবং ৯ পদে আমরা দেখি এই অংশে, তখন মসি তরা করিলেন, ভূমিতে নতমস্তক হইয়া প্রণিপাত করিলেন আর কইলেন, হে প্রভু, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে বিনয় করি প্রভু, আমাদের মধ্যবর্তী হইয়া গমন করুন, কারণ ইয়ারা শক্তগ্রীব জাতি, আপনি আমাদের অপরাধ সকল মোচন করিয়া আমাদিওকে আপন অধিকারার্থে গ্রহণ করুন। চতুর্থবার ইসরায়েল জাতিকে শক্তগ্রীব জাতি বলে সম্বোধন করা হল। ইসরায়েল একগুয়ে লোক ছিল, ঈশ্বরের প্রতাপ প্রতিপত্তি প্রভাব এসব দেখেও মন নরম করতে চায়নি। একটা বিষয় আলোচনায় ছেড়ে গিয়েছি, সেটা হলো ঈশ্বর মসিকে তার নাম বলেছিলেন যখন মসির সামনে দিয়ে যাচ্ছিলেন। যাত্রাপুস্তক ৩ অধ্যায় ১৪ পদে দেখি মসি যখন ঈশ্বরকে বলেছিলেন, মিশরের লোকেরা যদি জিজ্ঞাসা করে তোমাকে যে পাঠিয়েছে তার নাম কি, আর ঈশ্বর মসিকে বলেছিলেন আমি যে আছি সেই আছি। ইনি সর্বদাই বর্তমান, তার অতীত নাই, ভবিষ্যৎ নাই। বাংলায় বলা হয়েছে জিহোবা, ইংরেজিতে তাই কথাটা ইয়াহওয়ে। ৩৪ অধ্যায় ১০ থেকে ১৭ পদে আমরা দেখি লেখা আছে, তখন তিনি কহিলেন দেখো আমি এক নিয়ম করি সমস্ত পৃথিবীতে ও যাবতীয় জাতির মধ্যে, যাদৃশ্য কখনো করা হয় নাই, এমন এমন আশ্চর্য আশ্চর্য কার্য আমি তোমার সমস্ত লোকের সাক্ষাতে করিব, তাহাতে যে সকল লোকের মধ্যে তুমি আছো তারা সদাপ্রভুর কার্য দেখিবে, কেননা তোমার নিকটে যাহা করিব তা ভয়ঙ্কর, অদ্য আমি তোমাকে যা আজ্ঞা করি তাহাতে মনোযোগ কর। দেখো আমি ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিশীয়, হিব্বীয় ও জিবুষীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিব। সাবধান, যে দেশে তুমি যাইতেছ সেই দেশ নিবাসীদের সহিত নিয়ম স্থির করিও না, পাছে তাহা তোমার মধ্যবর্তী ফাঁদ স্বরূপ হয়, কিন্তু তোমরা তাহাদের বেদী সকল ভাঙিয়া ফেলিবে, তাহাদের স্তম্ভ সকল খণ্ড খণ্ড করিবে ও তথাকার আশেরা মূর্তি সকল কাটিয়া ফেলিবে। তুমি অন্য দেবতার কাছে প্রণিপাত করিও না, কারণ সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী নাম ধারণ করেন, তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। কি জানি তুমি তদ্দেশ নিবাসী লোকদের সহিত নিয়ম করিবে, করিলে যে সময় তাহারা নিজ দেবগণের অনুগমনে ব্যভিচার করে ও নিজ দেবগণের কাছে বলিদান করে, সেই সময় কেহ তোমাকে ডাকিলে তুমি তাহার বলিদ্রব্য খাইবে কিংবা তুমি আপন পুত্রদের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করে তাহাদের কন্যারা নিজ দেবতাদের অনুগমনে ব্যবিচার করিয়া তোমার পুত্রদিগকে আপনাদের দেবগণের অনুগমী করিয়া ব্যবিচার করাইবে। তুমি আপনার নিমিত্তে ছাঁচে ঢালা কোন দেবতা নির্মাণ করিও না। তুমি তাড়িশূন্য রুটির উৎসব পালন করিবে। আবির মাসে যে নিরূপিত সময় যেরূপ করিতে তোমাকে আজ্ঞা করিয়াছি সেই রূপে তুমি সেই সাত দিন তাড়িশূন্য রুটি খাইবে, কেননা সেই আবির মাসে তুমি মিশর দেশ হইতে বাইর হইয়া আসিয়াছিলে। আমরা দেখি বিশেষ করে ঈশ্বর মসীকে বললেন, আমি তোমাদের সাথে নিয়ম স্থাপন করি। এ যাবৎ ঈশ্বর ইসরায়েল জাতিকে দশ আজ্ঞা দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন, সদাপ্রভুর নামে সমবেত হবার জন্য সমাগম তাম্বু নির্মাণের নকশা দিয়েছেন, যাজকীয় বস্ত্রের নকশা দিয়েছেন, যাজকদের খাদ্যের ব্যবস্থা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এখন সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশের সময় এগিয়ে এসেছে। সুতরাং নূতন দেশে নূতন পরিবেশে তাদের কিভাবে থাকবে, কি প্রকার আচার ব্যবহার করবে, এই বিষয়ে নির্দেশ দিলেন। ঈশ্বর মসীকে বললেন, আমি ছয়টা বলবান জাতিকে ওই দেশ থেকে বিতাড়িত করব, তবে আমার সেই কার্য ভয়ঙ্কর হবে। ওই ভয়ঙ্কর কাজই হবে তাঁর সন্তানদের রক্ষা প্রাচীর। তা না করলে ওই সন্তানদের পাপে ডুবিয়ে মারবে, সন্তানদের গিলে নেবে। এই তৃতীয়বার ঈশ্বর উল্লেখ করলেন যে তিনি কনান দেশীয় জাতিদের বিতাড়িত করবেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে সাবধান করে দিলেন, তারা যেন কনান দেশীয় লোকদের সাথে কোনো প্রকার চুক্তি না করে, কারণ ওই সুযোগ নিয়ে তারা ইসরায়েলদের মূর্তি পূজক করে তুলবে। তবু আমরা পরে জিওসীয় পুস্তকে দেখব যে গিবিয়নীয়রা কিভাবে জিওসীয়কে ঠকিয়েছিল। গিবিয়নীয়রা ছদ্মবেশ ধরে জিওসীয়র কাছে এসে বলেছিল যে তারা বহু দূর দেশের যাত্রী। শুকনো ছ্যাঁদলা পড়া রুটি দেখিয়ে, ছেঁড়া জামা জুতো দেখিয়ে জিওসীয়কে একেবারে নিশ্চিন্ত করিয়েছিল। ইসরায়েলের সাথে তারা মিশে থাকল, গিবিয়নীয়দের সাথে চুক্তি করে সেটা তাদের ফাঁদ স্বরূপ হল। সদাপ্রভু ঈশ্বর সগৌরব রক্ষণ উদ্যোগে ঈশ্বর, তিনি কখনোই চান না যে তাঁর ভক্তজন তাঁর গৌরব অন্য কোনো দেবতাকে দান করেন। সোজা কথায় তিনি চান যেন তাঁর ভক্তরা কেবলমাত্র তাঁকেই ভালোবাসুক। কেউ হয়তো বলবেন, ঈশ্বর তো বড় হিংসুটে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, কোনো স্বামী কি চায় যে তার স্ত্রী অন্য পুরুষকে ভালোবাসুক, অথবা কোনো স্ত্রী কি চাইবে যে তার স্বামী অন্য স্ত্রী লোককে ভালোবাসুক? পরম গীতে বাইবেলের পুরাতন নিয়মে দুয়ের অধ্যায় ১৬ পদে লেখা আছে, সুলই মিয়া বলছে, আমার প্রিয় আমারই আর আমি তাহারই। ইসরায়েল জাতি যখন কনান দেশে প্রবেশের জন্য এগিয়ে চলেছে, সেই সময় কনান দেশ মূর্তি পূজকদের দ্বারা ভরা ছিল। যেদিকে তাকিয়ে দেখা থাক না কেন, দেখা যাবে একেবারে চারিদিকে বেদী ও মূর্তি ছেয়ে আছে। ঘেউ কুকুরের গায়ে যেমন মাছি ভ্যান ভ্যান করে, কনান দেশ তেমনি বিভিন্ন দেবদেবীর পুজোর বেদিতে ভরা ছিল। ঈশ্বর বারবার ইসরায়েলকে সাবধান করে দিচ্ছিলেন যে ওই দেশের বিষয় ও জাতির বিষয়। তিনি বলছিলেন, তোমরা হয় তাদের নিঃশেষে বিনষ্ট করবে, আর না হয় বিতাড়িত করবে। ইসরায়েল ঈশ্বরের নিষেধাজ্ঞা বিষয়ে গভীরে চিন্তা করে দেখেনি। তাদের উদ্দেশ্য ছিল কতদিনে দেশ জয় করব। বাইবেল বিশারদরা একটা বিষয় আবিষ্কার করেছেন যে ওই সময় কনান দেশে যৌন ব্যাধি মড়কের মতো ছেয়েছিল, এবং ঈশ্বর তাঁর মনোনীত জাতিকে রোগ পীড়া থেকে দূরে রাখবার চেষ্টাও করেছিলেন। ইসরায়েল যখন দেশ জয় করেছিল, তারা কিন্তু ঈশ্বরের নির্দেশ পুরোপুরি পালন করেনি, যার জন্য এক সময় এলো যখন ইসরায়েল জাতি বন্দী হয়ে ভিন্ন রাজ্যে নীত হল, তার মধ্যে বাবিল একটি দেশ। যাত্রাপুস্তক তার ৩৪ অধ্যায় ১৮ থেকে ২১ পদে আমরা দেখতে পাই উৎসব এবং বিশ্রাম দিন। এর আগে যেমন বলেছি, ঈশ্বর ইসরায়েল জাতিকে কনান দেশে পাঠাবার পূর্বে তাদের বিশ্রামবার বিষয় ও উৎসব বিষয় বিভিন্ন নির্দেশ দিলেন, তারা কি করবে না করবে সে বিষয়ে বুঝিয়ে দিলেন। ঈশ্বর বলেন, ৬ দিন তোমরা কায়িক পরিশ্রম করবে, কিন্তু সপ্তম দিনে অবশ্যই বিশ্রাম করবে, চাষ করার সময় ও ফসল কাটার সময়ও বিশ্রামবার পালন করবে। ঈশ্বর আরও বললেন, তোমরা ৭ সপ্তাহের উৎসব, ফসল কাটার উৎসব ও ফসল সংগ্রহের উৎসব পালন করবে। ৩৪ অধ্যায় ২২ থেকে ২৮ পদে আমরা দেখতে পাই যে বলির রক্ত তাড়ি যুক্ত ভক্ষের সাথে উৎসর্গ করবে না, নিস্তার পর্বের বলিদ্রব্য পরদিন সকাল পর্যন্ত রাখা যাবে না, এবং প্রত্যেকে আপন আপন ভূমির ফলের প্রথম ফল সদাপ্রভুর গৃহে আনবে। ঈশ্বর আরও বললেন যে এই অংশে দুগ্ধ ছাগবৎসের মাংস পাক করবে না, এর অর্থ এই যে অস্বাভাবিক কাজ করবে না। ৩৪ অধ্যায় আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। 28 থেকে এবারে 35 পদে আমরা লক্ষ্য করি, মোশি পর্বতের উপরে 40 দেবরাত্রি ঈশ্বরের কাছে থাকলেন এবং ওই সময় তিনি অন্ন ভোজন করলেন না বা জল পান করলেন না। 40 দিন পর মোশি 10 আজ্ঞা লেখা নতুন দুটো প্রস্তর ফলক নিয়ে পর্বত থেকে নেমে এলেন। এই দীর্ঘ সময় সদাপ্রভুর সাক্ষাৎ থেকে মোশির মুখের রং অতি উজ্জ্বল হয়ে উঠেছিল, যার জন্য হারন ও ইসরায়েল সন্তানেরা মোশিকে দেখে ভীত হয়ে পড়ল। মোশি কিন্তু ওই বিষয়ে কিছুই জানতে পারছিলেন না। পরে হারনের কথায় মোশি জনতার সাথে সাক্ষাতের সময় আপন মুখ আবৃত রাখলেন, তবে যখন ঈশ্বরের সাক্ষাৎ দাঁড়াতেন তার মুখের আবরণী খুলে রাখতেন। যাই হোক, ঈশ্বর দত্ত সকল আজ্ঞা মোশি ইসরায়েল সন্তানদের জানালেন। এইভাবে ঈশ্বর মোশিকে যখনই যা জানাতেন সেই সব কথা মোশি ইসরায়েল সন্তানদের কর্ণগোচরে দিতেন, আর ওই সময় মোশি আপন মুখ আবরণ দিয়ে ঢাকা রাখতেন। আমরা এইবারে 34 অধ্যায় যাত্রা পুস্তক শেষ করে 35 অধ্যায় যাব। এই 35 অধ্যায় আমরা শুনব ঈশ্বর তৃতীয়বার বিশ্রামবারের বিধিনিষেধ স্মরণ করিয়ে দিচ্ছেন। 35 অধ্যায় আমি আপনাদের কাছে প্রথম কয়েকটি পদ পাঠ করতে চাই। লেখা আছে, পরে মোশি ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদিগকে এই সকল বাক্য পালন করিতে আজ্ঞা দিয়াছেন। 6 দিন কার্য করা যাইবে, কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হইবে, তা সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামার্থক বিশ্রাম দিন হইবে। যে কেহ সেই দিনে কার্য করিবে তাহার প্রাণদণ্ড হইবে। তোমরা বিশ্রাম দিনে আপনাদের কোন বাসস্থানে অগ্নি জ্বালিও না। ঈশ্বর বিশ্রামবারের উপরে জোর দিলেন, কারণ সৃষ্টির সপ্তম দিনটি ঈশ্বর বিশ্রাম দিন ঘোষণা করলেন। তিনি সকল কার্য থেকে বিরত হলেন। তিনি চাইলেন যে তাঁর সৃষ্ট মানুষও এই সপ্তম দিনটিতে কোন প্রকার কাজ না করুক। ক্রমে দিন গেল, মানুষের সংখ্যায় অগণিত হল, ক্রমশ তারা ঈশ্বর থেকে দূরে সরে যেতে লাগল। স্রষ্টা ঈশ্বরকে ছেড়ে সৃষ্টির ভজনা শুরু করল। এইভাবে বিশ্রামবারও ভুলে গেল। ঈশ্বর বলেছিলেন বিশ্রামবার ঈশ্বর ও ইসরায়েলের মধ্যে এক বিশেষ চিহ্ন, যখন তারা প্রতিজ্ঞাত দেশে থাকবে। এমনকি ঈশ্বর মোশির মাধ্যমে যে ব্যবস্থা দিলেন সেই অনুযায়ী বিশ্রামবারে কেউ যদি সামান্যতম কাজও করে তাহলে অবশ্যই তাকে পাথর মেরে ফেলা হবে। বিশ্রামবারে ঘরে আগুন জ্বালানো বারণ ছিল। ঈশ্বর যে সকল ব্যবস্থা দিয়েছিলেন সেগুলো ইসরায়েলের দেশের উপযোগী, কেননা বরফে ঢাকা দেশে যদি আগুন জ্বালানো বারণ হয় তাদের কি হবে? কি জানি ঈশ্বরের ব্যবস্থায় কিছু ছাড়াও আছে বোধ হয়। এবার দেখব তাম্বুর জন্য দান 35 অধ্যায় 4-5 পদে আছে। মোশি ইসরায়েল সন্তানদের বললেন, ঈশ্বর সমাগম তাম্বুর জন্য স্বেচ্ছাকৃত দান আনতে আজ্ঞা করেছেন, তবে ওই দান দাবি নয়, নিজ নিজ ইচ্ছা, অন্যান্য জিনিস বাদে সোনা রূপ পিতল ইত্যাদি। 6-9 পদে পাই, তৎকালে কোনো বস্তু কিনতে হলে পয়সার বিনিময়ে বাণিজ্য প্রথা চালু হয়নি, কেননা মুদ্রা চালু হলেও ব্যবসা বাণিজ্য চলত পণ্য বিনিময়ে। তাঁবু নির্মাণের জন্য আজকের দিনে তাঁবু নির্মাণ করতে হলে পালক মহাশয় ঘোষণা করতেন, এত টাকা লাগবে, আপনারা সাধ্যমতো দান করুন। মোশি ইসরায়েল সন্তানদের বললেন, সোনা রূপ পিতল বাদে অন্যান্য বস্তু ঈশ্বরের তাম্বুর জন্য দান কর। ইসরায়েল সন্তানেরা প্রচুর প্রয়োজনীয় বস্তু তাদের স্বেচ্ছাকৃত দান হৃষ্টচিত্তে এনে দিল। প্রশ্ন জাগে, 430 বৎসর ইসরায়েল দাসরূপে মিশরে ছিল, তাহলে এত শত বস্তু সোনা রূপ পিতল বহুমূল্য মণি কোথায় পেল? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ভুল করবেন না, তারা চুরি করেনি। যে কথা একসময় আমার মনে ধারণা ছিল আগে একবার বলেছি যে আদিপুস্তক 15:14 পদে ঈশ্বর বলেছিলেন অব্রাহামকে, তৎপরে তাহারা যথেষ্ট সম্পত্তি লইয়া বাহির হইবে। ওই সম্পত্তি তারা কোথায় পেল? তাদের বকেয়া বেতন স্বরূপ মিশরীয়রা যে যা পেল তাই তাদের হাতে তুলে দিয়ে বলল, যাও, শীঘ্র যাও, তোমাদের দেবতার উদ্দেশ্যে বিনতি জানাও, যেন আমরা বাঁচি, আমাদের সন্তানেরা বাঁচে। আপনাদের স্মরণে আছে যে ঈশ্বর মিশরীয়দের উপরে পরপর 10 আঘাত হেনেছিলেন, তাতে তারা তিতিবিরক্ত হয়ে পড়েছিল, ভীষণভাবে ভীত হয়েছিল। যাত্রাপুস্তক 30-35 পদ 35 অধ্যায় লেখা আছে শিল্পী ও কারিগর বৎসলেল ও অহলিয়াবের বিষয়। জিউদাবংশীয় বৎসলেলের পিতার নাম উরি এবং পিতামহের নাম হুর। ঈশ্বরের জন্য সমাগম তাম্বু, আসবাবপত্র, যাজকীয় পোশাক ও আনুষঙ্গিক সকল কিছু নির্মাণের জন্য ঈশ্বর বৎসলেলকে আহ্বান দিলেন। আর ঈশ্বর তাকে তার আত্মায় জ্ঞানে বুদ্ধিতে বিদ্যায় ও সব রকম শিল্পকৌশলে পরিপূরণ করলেন। বৎসলেল কেবল সোনারূপ পিতলের কাজ নয়, হীরে মণি কাটা, কাঠ খোদাই, বস্ত্র বোনা, কারুকার্য, সূচিকার্য ইত্যাদি ইত্যাদি সকল বিষয়ে পারদর্শী হলেন। তার সাহায্যকারী রূপে দান বংশীয় অহিসামকের পুত্র অহিলাভকে দিলেন। এছাড়া আরও অনেক শিল্পী ও কর্মীকে জ্ঞান দান করলেন। ঈশ্বরের সমাগম তাম্বু অতি অতি সুন্দর রূপে নির্মিত হয়েছিল। মরুভূমির মাঝে যেন একটা রত্ন, মানুষের অনুমান তৎকালীন মূল্য অন্তত 50 লক্ষ টাকা। সমাগম তাম্বু ঈশ্বরের বহুমূল্য রত্ন, তার একজাত পুত্র খ্রিস্ট যীশুর এক প্রতীক। প্রিয়শ্রোতা বন্ধু, আসুন প্রার্থনায় অবনত হই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার যে তোমার থাকার কোনো স্থানের প্রয়োজন নেই, অথচ তুমি এমন এক তাম্বু নির্মাণ করতে বলেছিলে যেন তোমার উপস্থিতি মানুষ উপলব্ধি করতে পারে। তোমায় ধন্যবাদ দিই, তুমি মানুষের গড়া কোনো গৃহেতে বাস করো না, কিন্তু আমাদের হৃদয়ে বাস করো। তুমি আমাদের হৃদয়ে যে পবিত্র আত্মার মন্দির, তা স্মরণ রাখতে সাহায্য করো এবং আমাদেরকে পবিত্রভাবে জীবনযাপন করতে সাহায্য করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।